আমার প্রিয় দেশবাসীবৃন্দ, আপনাদের সবাইকে নমস্কার। ২০১৫ আমার এদিক থেকে এবছরের শেষ মন কি বাতে মনের কথা বলার অবকাশ। পরবর্তী মন কি বাতে মনের কথা হবে ২০১৬। সদ্য আমরা ক্রিসমাসের পার্বণ উদযাপন করলাম, এখন নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি চলেছে। ভারত বৈচিত্র্যে ভরা, উৎসবেরও অফুরান ভিড়। একটা উৎসব শেষ হতে না হতেই আরেকটা এসে গেল। একদিক থেকে এক উৎসব যেন আরেক উৎসবের অপেক্ষা জারি রেখে বিদায় নেয়। কখনো কখনো তো মনে হয় যেন আমাদের উৎসবভিত্তিক অর্থনীতি সমাজের গরিব অংশের মানুষজনের আর্থিক উন্নতির উপলক্ষ হয়ে ওঠে উৎসব। আমার পক্ষ থেকে প্রিয় দেশবাসীদের জন্য ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা, আবার ২০১৬ নতুন বছরের জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা। ২০১৬ আপনাদের সবার জন্য অনেক খুশি বয়ে আনুক, নতুন আশা, নতুন উৎসাহ, নতুন শপথ, আপনাদের নতুন উচ্চতায় পৌঁছে দিক। গোটা পৃথিবী সমস্ত বিপদ থেকে মুক্ত হোক, সে সন্ত্রাসবাদ হোক, ভুবন উষ্ণায়ন হোক, প্রাকৃতিক বিপর্যয় হোক বা মানুষের তৈরি কোনো বিপদ হোক। মানব জাতি সুখ শান্তিময় জীবনযাপন করুন, এর চেয়ে বেশি খুশি আর কি হতে পারে? আপনারা তো জানেনই আমি ব্যাপকভাবে প্রযুক্তির সুযোগ সুবিধা প্রয়োগ করি, এতে আমি অনেক কিছু জানতে পারি। মাই গাও আমার এই পোর্টালে আমি খুব নজর রাখি। পুনে থেকে শ্রী গণেশ ভি সাবলেশ ওয়ার্কার আমাকে লিখেছেন, এই সময়টা পর্যটনের, দেশ বিদেশ থেকে লোকজন ব্যাপক মাত্রায় বেড়াতে আসেন, লোকজন ক্রিসমাসের ছুটি কাটাতে যান, পর্যটন ক্ষেত্রে বাকি সমস্ত সুবিধার ব্যাপারে খেয়াল রাখা হয়। কিন্তু তিনি বলেছেন, যেখানে যেখানে পর্যটন ক্ষেত্র আছে সেখানকার আশেপাশে যাতায়াত বা থাকার জায়গার পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। আমাদের পর্যটনের ঠিকানাগুলো যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে, পৃথিবীতে ভারতের ভাবমূর্তি ততই উজ্জ্বল হবে। আমি গণেশজির এই ভাবনাকে স্বাগত জানাই, আর আমি ওরই ভাবনাকে দেশবাসীর কাছে পৌঁছে দিচ্ছি। আর এমনিতেও আমরা তো অতিথি দেবভব বলে থাকি, অতিথি দেবতা। আমাদের ঘরে যখন অতিথি আসার কথা থাকে আমরা কত সাফসাফাই করে থাকি, তো আমাদের পর্যটন ক্ষেত্রে যাতায়াতের জায়গায় থাকার জায়গায় অবশ্যই এই বিষয়টায় নজর দেওয়া বিশেষভাবে জরুরি। আর আমি এ নিয়ে আনন্দিত যে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিচ্ছন্নতা নিয়ে ক্রমাগত খবরাখবর আসতে থাকে। আমি এ বিষয়ে সংবাদ মাধ্যমের বন্ধুদের তো সর্বান্তকরণে ধন্যবাদ জানিয়েই থাকি, কেননা এরকম ছোট ছোট ঘটনাও তাঁরা খুঁজে বের করে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। সম্প্রতি আমি খবরের কাগজে একটা বিষয় পড়েছি, আমি তা দেশের মানুষজনকে জানাতে চাই। মধ্যপ্রদেশের সিহোর জেলার ভোজপুরা গ্রামের এক প্রবীণ নির্মাণ শিল্পী দিলীপ সিং মালব্য, যিনি পেশায় রাজমিস্ত্রি, শ্রমজীবী মানুষ, তিনি একটা এমন অসাধারণ কাজ করেছেন যে খবরের কাগজে তাঁর কথা ছাপানো হয়েছে। তা আমার চোখে পড়ায় আমিও ভাবলাম তা আপনাদের জানাই। এমন ছোট্ট গ্রামের দিলীপ সিং মালব্য তিনি ঠিক করেছেন যে কেউ যদি শৌচালয় তৈরির উপকরণ যোগান দিতে পারেন তাহলে তিনি নিজের যে পারিশ্রমিক তা তিনি নেবেন না, বিনা পারিশ্রমিকে রাজমিস্ত্রির কাজটা করে শৌচালয় বানিয়ে দেবেন। ভোজপুরা গ্রামে এই কাজটাকে এক পবিত্র কর্তব্য মনে করে তিনি বিনা পারিশ্রমিকে এখন পর্যন্ত ১০০টি শৌচালয় বানিয়ে দিয়েছেন। আমি দিলীপ সিং মালব্যকে তাঁর এই ভূমিকার জন্য অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দেশজুড়ে অনেক নিরাশার কথা আমরা শুনি, কিন্তু এরকম কোটি কোটি দিলীপ সিং এই দেশে আছেন যারা নিজের মতো করে কিছু না কিছু ভালো কাজ করে চলেছেন। আরে, এটাই তো দেশের শক্তি, দেশের আশা, আর এটাই তো দেশের সেই কথা যা নাকি দেশের অগ্রগতি নিশ্চিত করে। আর তখন মন কি বাত অনুষ্ঠানে দিলীপ সিং এর জন্য গর্ব করা, গৌরবান্বিত হওয়া খুবই স্বাভাবিক বলে মনে হয়। অনেক মানুষের কঠোর ও আন্তরিক প্রয়াসের ফলেই দেশ দারুণ গতিতে এগিয়ে চলেছে, পায়ে পা মিলিয়ে ১২৫ কোটি ভারতবাসী এক পা করে এগিয়ে চলেছেন, দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। উন্নততর শিক্ষা, উন্নত প্রযুক্তি, রোজগারের নিত্য নতুন অবকাশ, তা সেই নাগরিকদের বীমা সুরক্ষা যোজনায় আনতে ব্যাংকিং সুবিধা প্রদানের ব্যাপার হোক, বিশ্বস্তরে বাণিজ্যিক মান উন্নতি হোক, নতুন ব্যবসায়িক পদক্ষেপে সুবিধাজনক পরিবেশ তৈরি করায় সাধারণ মানুষ যারা কখনো ব্যাংকের দরজায়ও যাননি, মুদ্রা যোজনায় তাদের জন্য সহজ ঋণের ব্যবস্থা করার প্রয়াস নেওয়া হয়েছে। প্রত্যেক ভারতীয় যখন জানতে পারেন গোটা বিশ্ব যোগচর্চায় আকৃষ্ট হয়েছে, আর গোটা দুনিয়ায় যখন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় আর বিশ্ববাসী তা উদযাপন করেন, গোটা বিশ্ব এক সূত্রে বাঁধা পড়ে। তখন এটাই মনে হয়, বাহ, এটাই তো ভারতবর্ষ। আর ভাবনা যখন তৈরি হয় তখনই আমরা ভারতের বিপুল ভাবমূর্তিকে উপলব্ধি করতে পারি। যশোদা মাতা ও বালকৃষ্ণের সেই উপাখ্যানকে ভুলতে পারে যেখানে শিশু কৃষ্ণ মুখ খোলার সঙ্গে সঙ্গেই মা যশোদা ব্রহ্মাণ্ড দর্শন করে ফেলেন। যোগ চর্চা আমাদের সেই শক্তির অনুভব করায়। পরিচ্ছন্নতার কথা একদিক থেকে দেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, নাগরিকদের সহযোগিতাও বেড়ে চলেছে। স্বাধীনতার এত বছর পরেও যে গ্রামে বিদ্যুতের খুঁটি পৌঁছয়, হয়তো আমরা শহরবাসী জনগণ তাদের আধার বিনাশী আনন্দে উৎসাহ উৎফুল্লতার মাত্রা কল্পনা করতে পারব না। ভারত সরকার রাজ্য সরকারের বিদ্যুৎ শক্তি দপ্তর তো এই ব্যাপারে আগেও কাজ করত, কিন্তু যখন থেকে 1000 দিনের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার শপথ নেওয়া হয়েছে, আর প্রত্যেক দিন যখন খবর আসে যে আজ এই গাঁয়ে কাল ওই গাঁয়ে বিদ্যুৎ পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে ওই গ্রামগুলোর উৎসাহ আর উৎফুল্ল হওয়ার মাত্রা প্রসঙ্গেও খবর আসে। এখন পর্যন্ত সেরকম ব্যাপক মাত্রায় সংবাদ মাধ্যমে এই ব্যাপারে খবর আসছে না, তবে এরকম গ্রামের সংবাদ মাধ্যমের চোখ অবশ্যই যাবে। আর সেখানকার আনন্দ উৎসাহ কীরকম তার সম্পর্কে দেশকে অবশ্যই জানাবে। আর এই কারণে সবচেয়ে বড় যে লাভটা হবে তা হচ্ছে সরকারি কর্মচারী যারা এই কাজে নিয়োজিত আছেন, তাদের এমন তৃপ্তি আনন্দের অনুভূতি হবে যে তারা এমন কিছু করেছেন যাতে কারো জীবনে কোনো গ্রামের ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। কৃষক হন, গরিব হন, মহিলা হন, তাদের কাছে এই খবর পৌঁছানো জরুরি কি জরুরি নয়, কোন সরকার কি কাজ করেছে বা কোন সরকার কি কাজ করেনি সেজন্য কি এটা পৌঁছানো জরুরি নয়? অবশ্যই জরুরি, কেননা তারা যদি সুবিধার অধিকারী হয়ে থাকেন তবে সে অধিকার থেকে যেন বঞ্চিত না হন। তাদের অধিকার পাওয়ার জন্য তো এই বিষয়ে জানতে হবে, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। ঠিক কথা, ভালো কথা, সাধারণ মানুষের কথা যত বেশি মানুষের কাছে যতটা বেশি পৌঁছানো যায় তা করতে হবে। এটাও এক ধরনের সেবামূলক কাজ। আমি আমার মতো করে ছোট্ট পরিসরে তা করার চেষ্টা করলাম। আমি একলা তো সব কিছু করে উঠতে পারবো না, কিন্তু আমি যা বলছি তা আমারও কিছুটা করতে হবে, তাই না? একজন সাধারণ মানুষও নরেন্দ্র মোদী অ্যাপে নিজের মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যেতে পারেন। আর এরকমই অসংখ্য অসংখ্য ছোট ছোট কথা আমি সেখানে বিনিময় করে থাকি। আর আমি খুশি যে সাধারণ মানুষও আমাকে অনেক কথা জানিয়ে থাকেন। আপনিও আপনার মতো করে এই প্রয়াসে সামিল হন। 125 কোটি দেশবাসীর সঙ্গে জুড়ে যেতে হবে যে, আপনাদের সহযোগিতা ছাড়া আমি কেমন করে তা করব? আসুন আমরা সবাই মিলে সাধারণ মানুষের এমন কথাগুলোকে সহজ সাধারণ ভাষায় সবার কাছে পৌঁছে দিই আর তাদের প্রাণিত করি যাতে তারা নিজেদের অধিকার লব্ধ জিনিসগুলো হাতে পান। আমার প্রিয় নবযুবক বন্ধুরা, 15ই আগস্টে লালকেল্লার প্রাকার থেকে আমি স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার ব্যাপারে আমি প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছিলাম। এরপর সরকারের সমস্ত বিভাগে একটা তৎপরতা শুরু হয়েছে, একটা গুঞ্জন চলছে, ভারত কি স্টার্ট আপের রাজধানী হয়ে উঠতে পারে? রাজ্যে রাজ্যে যুব অংশের মধ্যে নতুন নতুন উদ্ভাবনী কাজের সূচনা তৎপরতা, যে উৎপাদন ক্ষেত্রে হোক, পরিষেবা ক্ষেত্রে হোক, কৃষিক্ষেত্রে হোক, প্রত্যেক বিষয়ে নতুনত্ব, নতুন পদ্ধতি, ভাবনা থাকতে হবে। পৃথিবী উদ্ভাবন ছাড়া এগোতেই পারবে না। স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া যুব প্রজন্মের জন্য এক ব্যাপক সুযোগ এনে দেবে। আমার তরুণ বন্ধুরা, আগামী 16ই জানুয়ারি ভারত সরকার স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনার সূচনা করতে চলেছে। কেমন করে হবে, কি হবে, কেন হবে, তার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরা হবে। আর এই কর্মসূচিতে গোটা দেশে IIT, NIT, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেখানে যেখানে যুব বন্ধুরা আছেন তাদের সবাইকে লাইভ কানেক্টিভিটির মাধ্যমে এর সঙ্গে যুক্ত করা হবে। স্টার্ট আপের বিষয়ে একটা ভাবনা আষ্টেপৃষ্ঠে জুড়ে গেছে, যেমন ডিজিটাল জগৎ হোক কি তথ্য প্রযুক্তির পেশা, এই স্টার্টআপ তাদেরই জন্য। কিন্তু তা নয় বন্ধুরা, আমাদের তো এতে ভারতের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনতে হবে। গরিব মানুষ কোথাও শ্রম দেন, তাদেরকেও তো শারীরিক পরিশ্রম করতে হয়। কিন্তু নবযুবক বন্ধু উদ্ভাবনী ক্ষমতায় এমন কিছু বানিয়ে দেবেন যাতে গরিব শ্রমজীবীর কাজে সুবিধা হয়ে যায়। আমি তো এটাকেই স্টার্টআপ বলি। আমি ব্যাংক কর্তৃপক্ষকে বলবো, এমন নবযুবকদের সাহায্য করুন। সেই তরুণ বন্ধুদের বলবো, সাহস করে এগিয়ে যান, বাজার পেয়ে যাবেন। ঠিক এইভাবেই ভাবুন তো, আমাদের যুব সম্প্রদায়ের এমন প্রতিভা কি মাত্র কয়েকটি শহরেই আটকে আছে? এই ভাবনা ভুল। ভারতবর্ষের প্রতি প্রান্তে তরুণ বন্ধুদের মধ্যে এমন প্রতিভা ছড়িয়ে আছে, শুধু তাদের চাই সুযোগ। কাজেই স্টার্টআপ ইন্ডিয়া, স্ট্যান্ডআপ ইন্ডিয়া শুধুমাত্র কয়েকটি শহরে সীমিত থাকা উচিত নয়, গোটা দেশে তা ছড়িয়ে পড়া উচিত। আমি এক্ষেত্রে রাজ্য সরকারগুলোকে অনুরোধ জানাব এই প্রয়াসে এগিয়ে গিয়ে উদ্যোগী হওয়ার জন্য। 16 জানুয়ারি আপনাদের সবার কাছে পৌঁছে আমি বিস্তৃতভাবে এই বিষয়ে আলোচনা করব, আর সর্বদা আপনাদের পরামর্শকে স্বাগত জানাব। প্রিয় তরুণ বন্ধুরা, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। আমার মতো কোটি কোটি মানুষ আছেন যারা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত। 1995 12ই জানুয়ারি থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব উৎসব হিসেবে উদযাপন করা হয়। এবছর 12ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি ছত্তিশগড়ের রায়পুরে তা আয়োজিত হবে। আর আমি খবর পেয়েছি থিম ভিত্তিক এই উৎসবে এবার চমৎকার এক থিম বাছা হয়েছে, বিকাশ, দক্ষতা ও সংহতিতে ভারতীয় তরুণ, ইন্ডিয়ান ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্কিলস অ্যান্ড হারমোনি। আমাকে বলা হয়েছে ভারতের প্রত্যেক প্রান্তের সমস্ত রাজ্য থেকে 10,000-এরও বেশি তরুণ তরুণী সেখানে সমবেত হবেন। এক ছোটোখাটো ভারতের ছবি তৈরি হবে, এক যুব ভারতের ছবি। এভাবে স্বপ্নের বন্যা বয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়তে চলেছে, এক শপথের অনুভব হতে চলেছে। এই যুব উৎসব প্রসঙ্গে আপনারা কি আমাকে পরামর্শ দিতে পারেন? আমি বিশেষভাবে তরুণ বন্ধুদের কাছে প্রত্যাশা রাখছি। আমার যে নরেন্দ্র মোদী অ্যাপ আছে সেখানে আপনাদের অভিমত আপনারা জানাবেন। আমি আপনাদের মনের কথা জানতে চাই, বুঝতে চাই, যা জাতীয় যুব উৎসবে প্রতিফলিত হবে। আমি আমার সরকারকে এই জন্য প্রয়োজনীয় পরামর্শ তথ্য দেব। তো আমি নরেন্দ্র মোদী অ্যাপে আপনাদের ভাবনা পরামর্শ জানানোর জন্য অপেক্ষা করব। বন্ধুরা, গুজরাতের আহমেদাবাদ থেকে দিলীপ চৌহান, যিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক, তিনি নিজের স্কুলে অ্যাক্সেসিবল ইন্ডিয়া ডে উদযাপন করেছেন। তিনি আমাকে ফোনে নিজের ভাবনার কথা জানিয়েছেন।
স্যার, উই সেলিব্রেটেড অ্যাক্সেসিবল ইন্ডিয়া ক্যাম্পেইন ইন মাই স্কুল। আই এম আ ভিজুয়ালি চ্যালেঞ্জড টিচার এন্ড আই অ্যাড্রেস দ্য 2000 চিলড্রেন অন দ্য ইস্যু অফ ডিসএবিলিটি এন্ড হাউ উই ক্যান স্প্রেড অ্যাওয়ারনেস এন্ড হেল্প ডিফারেন্টলি এবল পিপল এন্ড স্টুডেন্টস। রেসপন্স ওয়াজ ফ্যান্টাস্টিক। উই এনজয়ড ইন দ্য স্কুল এন্ড স্টুডেন্টস ওয়ার ইন্সপায়ার্ড এন্ড মোটিভেটেড টু হেল্প দ্য ডিসএবল পিপল ইন দ্য সোসাইটি। আই থিঙ্ক ইট ওয়াজ আ গ্রেট ইনিশিয়েটিভ বাই ইউ।
দিলীপ জি, আপনাকে বহুত বহুত ধন্যবাদ।
দিলীপ বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি তো নিজেই এই বিষয়ে কাজ করেছেন, আপনি তো এই বিষয়গুলো নিয়ে ভালোই জানেন, হয়তো অনেক সমস্যাও সামলেছেন। কখনো কখনো সমাজে এরকম মানুষের সঙ্গে আমাদের দেখা হয়ে গেলে আমরা অনেকে ভাবনা চিন্তায় ডুবে যাই, আর যেরকম ভাবি সেরকমই দেখার চেষ্টা করি। অনেকে আছেন দুর্ঘটনায় পড়ে তাদের কোনো না কোনো অঙ্গহানি হয়েছে, কেউ কেউ তো জন্ম থেকে শারীরিকভাবে খুঁত যুক্ত, আর এরকম লোকজনকে নিয়ে গোটা পৃথিবীতেই অনেক অনেক শব্দ খরচ হয়েছে। কিন্তু সবসময়ই সেই শব্দমালা প্রয়োগ নিয়ে চিন্তাভাবনা, গবেষণা ও জারি রয়েছে। সবসময় মানুষের মনে হয়েছে না না না, এই শব্দ প্রয়োগে তাদের পরিচিতি ভালো দেখায় না, তার সম্মানজনক নয়। আর আপনারাও দেখেছেন এভাবে কত শব্দ এসেছে, কখনো শুনি হ্যান্ডিক্যাপ, কখনো ডিজেবল, কখনো স্পেশালি অ্যাবলড পার্সন, এরকম অনেক শব্দ এসছে, পরিত্যক্ত হয়েছে। এটা ঠিক, প্রত্যেক শব্দেরই একটা নিজস্ব মাহাত্ম্য বা গুরুত্ব আছে। এবার যখন ভারত সরকার সুগম্য ভারত অভিযান শুরু করেছিল, এই কর্মসূচিতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু তামিলনাড়ুর কিছু জেলা এবং বিশেষত চেন্নাইয়ে ভয়ঙ্কর বন্যার জন্য আমার ওখানে যাওয়ার কর্মসূচি পাল্টাতে হলো, তাই আমি ওখানে যেতে পারিনি। এই কর্মসূচিতে যাওয়ার ব্যাপারে আমার মনে কিছু না কিছু চিন্তা চলছিল। তখন আমার মনে এমন একটা ভাবনা এলো যে সর্বশক্তিমান যাদের শরীরে কিছু অপ্রতুলতা দিয়েছেন, যার কোনো অঙ্গ ঠিকমতো কাজ করে না, তাদের আমরা বিকলাঙ্গ বলি এবং তাদের বিকলাঙ্গ হিসেবেই আমরা জানি, কিন্তু কখনো কখনো যখন তাদের সান্নিধ্যে আসি তখন বোঝা যায় যে চোখে আমরা যে অপ্রতুলতাকে দেখি ঈশ্বর এদের কোনো না কোনো আলাদা ক্ষমতা প্রদান করেছেন, এদের ভেতরে সর্বশক্তিমান এক আলাদা সামর্থ্য জোগাড় করে রেখেছেন যা চোখে দেখা যায় না, কিন্তু যখন কাজ করে এবং সফল হয় মনে হয় আরে এটা কিভাবে হলো। তখন আমার মনে এমন ভাবনা এলো যে দেখতে সে বিকলাঙ্গ বটে কিন্তু মনে হয় তার কাছে আলাদা শক্তি, অতিরিক্ত শক্তি আছে। আমার মনে তখন এমন ভাবনা এলো যে আমাদের দেশে কেন আমরা বিকলাঙ্গের জায়গায় দিব্যাঙ্গ শব্দের প্রয়োগ করব না, এরা এমন মানুষ যাদের কাছে এমন একটা অঙ্গ আছে বা একের অধিক এমন অঙ্গ আছে যাতে দৈব ক্ষমতা বর্তমান, এমন দিব্য শক্তি সঞ্চার হয়ে আছে যা আমাদের মতো স্বাভাবিক শরীর বিশিষ্ট মানুষের কাছে নেই। আমার কাছে এই শব্দটা খুব ভালো লেগেছে। হে আমার প্রিয় দেশবাসীগণ, আমরা বিকলাঙ্গের জায়গায় দিব্যাঙ্গ শব্দ প্রচলনের অভ্যাস করতে পারি কি? আমি আশা করছি যে এই কথাটা আপনারা এগিয়ে নিয়ে যাবেন। ওই দিন আমি সুগম্য ভারত অভিযানের সূচনা করেছি, যার মাধ্যমে আমরা শারীরিক এবং স্বভাবগত দুই ধরনের পরিকাঠামোতে সংশোধন করে এই দিব্যাঙ্গ লোকেদের জন্য সুগম্য বানাব। স্কুল, হাসপাতাল, সরকারি দপ্তর, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের র‍্যাম্প হোক, সুগম্য পার্কিং, সুগম্য লিফট, কত ব্যাপারই না আছে। একে সুগম্য বানানোর জন্য চাই আবিষ্কার, কারিগরি বিদ্যা, ব্যবস্থা, সংবেদনশীলতা। এই কাজের বাস্তবায়নের জন্য যেমন কষ্ট করেছি জনগণের অংশীদারিত্বও পাওয়া যাচ্ছে, মানুষের ভালো লাগছে। আপনিও আপনার মতো করে অবশ্যই এতে যোগদান করতে পারেন। আমার প্রিয় দেশবাসীগণ, সরকারি পরিকল্পনা তো অনবরত আসতেই থাকে, চলে, কিন্তু এটা আবশ্যিক যে পরিকল্পনা সবসময় প্রাণবন্ত হওয়া চাই, পরিকল্পনা শেষতম প্রান্তীয় ব্যক্তি পর্যন্ত জীবন্ত হওয়া চাই, তা যেন মৃতপ্রায় না হয়। যেহেতু পরিকল্পনা তৈরি হয় শেষতম মানুষটির জন্য, গরিব মানুষের জন্য, বিগত দিনে ভারত সরকার একটা প্রচেষ্টা নিয়েছে যে পরিকল্পনার অধিকারী যে ব্যক্তি তার কাছে কি করে সহজভাবে পরিকল্পনার লাভ পৌঁছানো যায়। আমাদের দেশে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয়, কোটি কোটি টাকা এতে খরচ হয়, কিন্তু যে এর লাভ পাওয়ার যোগ্য তার কাছে তা পৌঁছে কি না তা নিরূপণের কোনো মানদণ্ড ছিল না। সঠিক সময়ে পৌঁছয় কি না, আমার সরকার এতে কিছু পরিবর্তন করেছে। জনধন যোজনায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড ইত্যাদির সাহায্যে পৃথিবীর সর্ববৃহৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম, সর্ববৃহৎ প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর প্রকল্প, এর দ্বারা সরাসরি ভর্তুকি প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢুকে যাচ্ছে। দেশবাসীকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এরই মধ্যে এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে, পৃথিবীর সর্ববৃহৎ প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর প্রকল্প যা সফলভাবে রূপায়ণ চালু করা গেছে। এই পরিকল্পনাটা পাহল নামে প্রচলিত। নভেম্বরের শেষে প্রায় 15 কোটি LPG উপভোক্তা পহল পরিকল্পনায় লাভদায়ক হয়েছেন। 15 কোটি লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি টাকা সরাসরি ঢুকেছে, না কোনো মধ্যস্বত্বভোগী, না কোনো সুপারিশের প্রয়োজন, না কোনো দুর্নীতির সম্ভাবনা। একদিকে আধার কার্ডের অভিযান, অন্যদিকে জনধন অ্যাকাউন্ট খোলা, তৃতীয়ত রাজ্য সরকার এবং ভারত সরকার মিলে লাভ প্রাপকদের তালিকা তৈরি করা, তাদের আধার এবং অ্যাকাউন্টের সঙ্গে সংযোজন করা, ওই ধারাবাহিকতা চলেছে। এখন তো মনরেগা, যা গ্রামে রোজগারের সুযোগ তৈরি করে, মনরেগার ব্যাপারে অনেক অভিযোগ আসছিল, এখন মনরেগার টাকা সরাসরি শ্রমজীবী মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। ছাত্রদের বৃত্তিতেও কিছু সমস্যা হচ্ছিল, অভিযোগ আসছিল, ওখানে তো শুরু করে দিয়েছি, ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। এখন পর্যন্ত প্রায় 40,000 কোটি টাকা সরকারি লাভ প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়া শুরু হয়েছে। আলাদা আলাদা পরিকল্পনার মাধ্যমে এটা আমার মোটামুটি আন্দাজ, প্রায় 35 থেকে 40 পরিকল্পনাকে প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমার প্রিয় দেশবাসীগণ, 26শে জানুয়ারি ভারতীয় প্রজাতন্ত্র দিবসের একটা সোনালী মুহূর্ত, এটাও একটা ঘটনা যে আমাদের সংবিধানের রচয়িতা ডক্টর বাবাসাহেব আম্বেদকরের 125তম জন্মজয়ন্তী বছরই পড়েছে। সংসদেও দুদিনে সংবিধানের উপর বিশেষ আলোচনা রাখা হয়েছিল এবং খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। সমস্ত সাংসদ, সমস্ত রাজনৈতিক দল সংবিধানের পবিত্রতা, সংবিধানের মাহাত্ম, গুরুত্ব, সংবিধানকে ঠিকভাবে বোঝা, খুবই সমৃদ্ধ আলোচনা করেছেন। এই ব্যাপারটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। প্রজাতন্ত্র দিবস প্রকৃত অর্থে প্রত্যেক ব্যক্তিকে ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করতে পারে কি, এবং ব্যবস্থাপনাকে প্রতিটি ব্যক্তির সঙ্গে যুক্ত করতে পারে কি? আমাদের সংবিধান আমাদেরকে অনেক অধিকার দেয় এবং সহজভাবে অধিকারের আলোচনা হয় এবং হওয়াও চাই, এর গুরুত্বও তাই, কিন্তু সংবিধানের কর্তব্যের কথাও আছে। কিন্তু এটা দেখা গেছে যে কর্তব্যের আলোচনা খুবই কম হয়, বিশেষত যখন নির্বাচন হয় তখন চারদিকে প্রচার হয়, দেয়ালে লেখা হয়, হোর্ডিং লাগানো হয় যে ভোট দেওয়া আমাদের পবিত্র কর্তব্য, ভোটের সময় তো কর্তব্যের কথা খুব বলা হয়, কিন্তু স্বাভাবিক সামাজিক জীবনেও কেন কর্তব্যের কথা হবে না? যখনই এই বছর আমরা বাবা সাহেব আম্বেদকরের 125তম জন্মজয়ন্তী উদযাপন করছি, তখন কি আমরা 26শে জানুয়ারিকে উপলক্ষ করে স্কুলে কলেজে নিজের গ্রামে নিজের শহরে সামাজিক সংস্থাগুলিকে কর্তব্য এই বিষয়ে রচনা প্রতিযোগিতা, কাব্য প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এগুলোর উদ্যোগ নিতে পারি? 125 কোটি ভারতবাসী কর্তব্য ভাব নিয়ে একটার পর একটা পদক্ষেপ গ্রহণ করে, তবে কত বড় ইতিহাস তৈরি করতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমে সূত্রপাত তো করি। আমার মনে একটা ভাবনা আসছে, যদি আপনারা 26শে জানুয়ারির আগে ডিউটি বা কর্তব্য নিজের ভাষায়, নিজের ভাষা ছাড়াও যদি হিন্দি বা ইংরেজি জানেন, তবে হিন্দি বা ইংরেজিতে কর্তব্যের উপর কাব্য রচনা হোক, কর্তব্যের উপর রচনা লেখা হোক, নিবন্ধ লিখে আপনারা আমাকে পাঠাতে পারেন কি? আমি আপনাদের ভাবনাটা জানতে চাই। মাই গভ এই পোর্টালে পাঠান, আমি অবশ্যই চাইব আমার দেশের যুব প্রজন্ম কর্তব্যের ব্যাপারে কি ভাবে, একটা ছোট্ট পরামর্শ দেওয়ার ইচ্ছা হয়। 26শে জানুয়ারি যখন আমরা প্রজাতন্ত্র দিবস উদযাপন করি, দেশের জনগণ স্কুলে কলেজে ছেলেমেয়েরা আমাদের শহরে যতজন মহাপুরুষের প্রতিমা আছে এর সাফাই, এর পরিসরের সাফাই করে থাকে, ভালো থেকে ভালো পরিচ্ছন্নতা, ভালো থেকে ভালো সুশোভন চেহারাতে 26শে জানুয়ারিকে ভিত্তি করে করতে পারি কি? এবং এটা আমি সরকারি রাস্তায় বলছি না, নাগরিকদের মাধ্যমে যেই সব মহাপুরুষের প্রতিকৃতি লাগানোর জন্য আমরা এত উদগ্রীব, ভাবুক হয়ে উঠি, কিন্তু পরে কি গুছিয়ে রাখার ব্যাপারে আমরা ভীষণ নির্বিকার হয়ে পড়ি। সমাজের জন্য, দেশের জন্য আমরা এটাকে স্বাভাবিক অভ্যেস বানাতে পারি কি? এই 26শে জানুয়ারিতে আমরা সবাই মিলে সচেষ্ট হই এমন মহাপুরুষদের প্রতিকৃতির সম্মান এবং সাফাই, পরিসরের সাফাই, এই সব কিছুই দেশের জনগণের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে হোক। আমার দেশবাসীগণ, নববর্ষের 2016-এর অনেক অনেক শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ।